بسم الله الرحمن الرحيم السلام عليكم এখন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরব অডিও ক্যাসেট ও ভিসিডি প্রযোজনা ও পরিবেশনায় আজমির রেকর্ডিং সেন্টার 238 কর্ণফুলী মার্কেট দোতলা চট্টগ্রাম ফোন 726264 মোবাইল 01893308 53।
যে নবীর উম্মতের এত সহজে মাপ দেয় এ নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? এ নবীর পক্ষে আসছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, কিভাবে আসছিলেন এটা আলোচনায় যাচ্ছি। আসুন আলোচনায় ঢুকে যাই সরাসরি, আর বাহিরে যাব না সরাসরি আলোচনায়, যেহেতু সময় কম, কিছুক্ষণ সময় আপনাদের সামনে আছে, তা আমরা খাজা বাবার সাথে কাটাবো। রাজি আছেন আপনারা? খাজা বাবার সাথে কাটাইলে কি পাবেন একবারে সহজ পথ, তাই আলোচনায় ঢুকে গেলাম। মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ নাবিয়া মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা জগতে পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের, জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের, হায়রে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের, হায়রে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা, বলগ আল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাবার আসুন, এ নবীর পক্ষে গেলে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যারা এ নবীর পক্ষে গিয়েছেন তাদের বেলায় কোরআন শরীফে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দখুলু ফিসসিলমি কাফা, হে ইমানদাররা তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হও, ইসলামে প্রবেশ করো। বলুন, ইসলামে পুরাপুরি প্রবেশ করতে গেলে নবীর পক্ষে না বিপক্ষে? ইসলামটা কি নবীর পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে যারা তারা ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল। আবার হাদিস শরীফ রাসূল বলছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা মাওলাকে রাজি করতে পারছে মাওলা সব তারাই পাইছে, তার মধ্যে খাজা বাবা আতাই রাসূল, খাজাই খাজগা, খাজা গরিবে নওয়াজ, তার জীবনী খুললে পাবেন কত সুন্দর ঘটনা। উনি বাচ্চা বয়সেই আল্লাহর অলির পিস ধরেছেন, আপনারা যেমন আল্লাহর অলিদের মায়ায় রাত্র দিয়েছেন, এইভাবে খাজা বাবা ছোট কাল থেকেই আল্লাহর অলিদেরকে ভালোবাসতেন। উনি ছোট কালেই বাইয়াত গ্রহণ করেছেন, মুরিদ হয়েছেন কার কাছে? খাজা উসমান হারুনির কাছে। খাজা উসমান হারুনি এত বড় দরজার অলি ছিলেন, উনি একবার খানায় কাবার পাশে নামাজ পড়তেছেন, বাবারে কারা এই রাত্রে কষ্ট করে সময় দিয়েছেন, আপনাদের বাজেট কি হয়েছে দেখেন। খাজা উসমান হারুনি বলেন, আমি খানায় কাবার পাশে নামাজরত ছিলাম, আমার নামাজ দেখে আমার আল্লাহ এত খুশি হলেন, খুশি হয়ে গাইবী আওয়াজে বলতেছেন, ও খাজা উসমান হারুনি, তোমার নামাজ দেখে আমি আল্লাহ খুশি হলাম, এই জন্য আমি তোমাকে তিনটা দরখাস্তের সুযোগ দিলাম, তিনটা দাবি করো, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদের তোমার তিনটা দাবি আমি পুরা করে দিব। খাজা উসমান হারুনি বলেন তিনটা দাবি যখন পুরা করবেন, প্রথম দাবিটা হলো আমি খাজা উসমান হারুনিকে মাফ করে দাও, আল্লাহ কয় যাও মাফ করে দিলাম। দুই নাম্বার দাবি হলো আমার এই তরিকাই যারা ঢুকবে, এই তরিকাই যারা ঢুকবে তাদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ বলেন আমি তাদেরকেও মাফ করে দিলাম। নম্বরে নিজের জন্য, দুই নম্বরে ভক্তবৃন্দের জন্য, তিন নম্বরে রাখতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে, আমার নবী যে উম্মতের জন্য না খাইয়া পেটে পাথর বাঁধছে, উহুদের জমিনে দাঁত ভেঙেছে, তাইবের জমিনে রক্ত দিয়েছে, তথাপি নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে। বলুন নবী শত ব্যথার পরেও আমার আপনার আমার ব্যথায় নবী কাঁদছে কিনা? কত কান্দা নবী কাঁদতেন, পেটের খিদা, এক সাহাবী বলেন আমি দেখি পেটের খিদাই নবী হাঁটতে পারে না, হেলে ডোলে নবী পড়ে যায়। সাহাবী ধরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পেটে বুঝি খিদা, আপনি এইভাবে কষ্ট করে হাঁটতেছেন। নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবী রে আমার পেটে খিদা রে, তারপরে কষ্ট করে হাঁটতেছেন, বসুন আমার বাড়িতে আসুন। সাহাবী নবীজিকে ঘরের মধ্যে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বিবি গো এই খাবার আমি কার জন্য রাখবো গো, আমার নবী তো হাঁটতে পারে না, নবীর কষ্ট হয়। বিবি রুটি বানারে গোস্ত পাকারে নবীকে খাওয়াবো, রুটি গোস্ত নবীজির সামনে দিলে আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে পকেট থেকে রুমাল বাহির করে রুমালটা বিছাইয়া রুটি নিজের মুখে দেয় না, এ রুমালগুলো বিছাইয়া রুটি আর গোস্ত রুমালের মধ্যে প্যাকেট করে নবীজি প্যাকেট করে বাহির হয়ে যাচ্ছে। সাবি আরজ করে নিয়ে রাসূলুল্লাহ এত খিদা নিয়ে আপনি খাইলেন না রুটি গোস্ত, প্যাকেট করে কোথায় যাবেন? আমার নবী বলেন সাবি রে আমি নবী তিন দিন পর্যন্ত পেটে খাবার নাই, তারপরও আমি নবী পেটের খিদার কথা ভুলে গেলাম, আমি খবর পাইছি রে আমার হাসাইন আর হুসাইন না খাইয়া দিন কাটায়, আমার ফাতেমার চুলাই বলে সাত দিন পার হয়ে গেছে আগুন জ্বলে না, রুটি গোস্ত লইয়া আমার নবী খাতুনে জান্নাত ফাতেমাতুর জাহারার ঘরের দরজায় আওয়াজ দিলে, ফাতেমা শুধু কান্দে দরজা খোলে না, অনেকক্ষণ পর জবাব দিলেন বাবা গো আমি এত ব্যথাই ব্যতীত সহ্য করতে পারি না। দরজা খুলে দিলেন, মা কেন কান্দো বাবা, সাত দিন হলো আমার চুলায় আগুন জ্বলে না, তাহলে কান্দো কেন? এই নাও আমি নবী তোমার জন্য রুটি গোস্ত নিয়ে আসছি। ফাতেমা রুটি গোস্ত হাতে নিয়ে কান্দে, বাবা গো হে রুটি গোস্ত আমি কেমনে খাবো গো বাবা, তোমার দুইটা আদুরের নাতি ইমাম হাসাইন আর হুসাইন পেটের খিদা লইয়া গোয়ালা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্দে গো বাবা, পেটের খিদাই কান্দতে কান্দতে বারবার আমার কাছে আইসা আমাকে বিরক্ত করত, আমি একেবারে বিরক্ত সহ্য করতে পারি না, এক পর্যায়ে রাগ হইয়া গো বাবা আমার দুইটা কলিজার টুকরা সোনার পুতুল হাসাইন আর হুসাইনের দুই গালে আমি দুইটা থাপ্পুর মারছি গো বাবা, তোমার দুইটাই আদুরের নাতি এতাপুর খাইয়া জংলাই বসে বসে কান্দে হাসাইন আর হুসাইন দুই ভাই গলাগুলি করে কান্দে আর বলে আমি শুনে আসছি। হুসাইন বলতেছে ও ভাই হাসাইন মায়ের কাছে আর যাব না রে, চল আমরা পেটের খিদা লইয়া নানার কাছে যাই। এইভাবে যারা কষ্ট করেছে তারপর নবী উম্মতের কথা বলে নাই, ওই কষ্টের দুই আদুরের নাতি উম্মতের নাজাতের জন্য কুরবানি পর্যন্ত দিয়েছে। বলুন এই নবীকে ভালোবাসা দেওয়া, এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? আজকে এই নবীকে না চিনার কারণেই বিশ্বজুড়ে মুসলমানদের উপর বিপদ। বলতেছিলাম এই নবীর পক্ষে গিয়েছেন খাজা মঈনুদ্দিন, নবীর পক্ষে যাবে যারা আল্লাহর পক্ষ পাবে তারা, খাজা উসমান হারুনি ডাকতেছে, মাবুদ গো, যেই নবী এত কষ্ট উম্মতের জন্য করেছে, এত কান্দা উম্মতের জন্য কেঁদেছে, মাবুদ তিন নাম্বার দাবি তুমি পুরা করবা কথা দিয়েছ, আমি আরেকটা দরখাস্ত তিন নাম্বারে নিয়ে গেলাম, আমার আখিরি নবীর সকল গুনাহগার উম্মতের তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় ও পাগল, যেই দাবি করছস এটা তো সম্ভব না, কেন তুমি না বলছো? কি বলেন, আল্লাহ কি বলে নাই তিনটা পুরা করবে? তুমি তো বলেছো তিন নাম্বার দাবি পুরা করবা, আমি মানি না, দিতে হবে। এটা অন্য নবীর উম্মতের আবার এই সাহস নাই, একমাত্র এই কিসিমের দাবি করতে সাহস পায় আখেরি নবীর উম্মতেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধু এই দেশে না, তো হাশরের ময়দানে গিয়া দাবি করব। এমন এক ঘটনা ঘটবে হাশরের দিন, আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বসবেন, তো বিচারের সিরিয়ালে আখেরি নবীর উম্মত, আল্লাহ ডাক দিবেন, এই কেরামত আলী এদিকে নামাজ পড়ছিলে? না না, আমি নামাজ পড়ার সময়ই পাই নাই, রোজা রাখছিলি? না আমার তো গ্যাস্ট্রিক আছিল। এরকম কয় না, বালা মানুষ রোজা রাখে না, জিগাইলে কই গ্যাস্ট্রিক? আল্লাহ বলবি হাশর দিন, এখনো বাটপারি করস? দুনিয়ার মধ্যে বাটপারি করছস, গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক কইয়া এখনো বাটপারি করস? যাও জাহান্নামে যাও। আল্লাহ পাক জাহান্নামের নির্দেশ দিতে দেরি হবে, হ্যাঁ জাহান্নামের দিকে দৌড় দিতে দেরি হবে না। ফেরেশতারা বলবে, খোদা গো জাহান্নামে দৌড়ায় যাইতে কোনো নবীর উম্মতের দেহি নাই, হ্যাঁ মনো জাহান্নামটা কি জিনিস চিনে নাই। আল্লাহ বলবে, দাঁড়া আমি জিগাই, এই কেরামত আলী এদিকে, আখিরি নবীর উম্মত এদিকে, হাশরের দিন এই ঘটনাটা ঘটবে। তুই দৌড়ে কই যাইতেছস? কো আল্লাহ আপনি আমারে কই যাইবার লেগে কইছেন? কো আমি তো তোরে জাহান্নামে যাইবার লেগে কইছি। কত আমি তো জাহান্নামেই যাইতেছি। কইতে তুই জাহান্নামে যে দৌড়ায় যাইতেছস, জাহান্নাম কি জিনিস শুনছস? কই দেহি নাই কোনোদিন, শুনছি আলেমুল আমারা বলছে এর মধ্যে আগুন আছে, সাপ বিচ্ছু আছে, তো তারপরেও তুই দৌড়ে যাইতেছস যে কেউ তো দৌড়ায় যায় না। ওই আখিরি নবীর উম্মত বলবেন, প্রভু গো শুনেন, দৌড়ায় কেন যাইতেছি? দুনিয়াতে আপনি আমাকে 70 বছর হায়াত দিয়েছিলেন, 70 বছরের মধ্যে আপনার একটা কথাও আমি মানি নাই। আজকে আপনি নিজে কোটি কোটি মানুষের সামনে আপনি সরাসরি আমাকে হুকুমটা করছেন, এই হুকুম যদি না মানি তাহলে আপনার ইজ্জতটা থাকে না। এটা আখিরি নবীর উম্মতে পারবো, অন্য নবীর উম্মতের এই সাহসই নাই। ও খোদা, 70 বছরে একটা হুকুম মানি নাই, আজকে কোটি কোটি মানুষের সামনে আপনি নিজে হুকুমটা করলেন, এইটা যদি আমি না মানি আপনার ইজ্জতটা থাকে না। ভাবলাম আপনার ইজ্জতটা থাক, আমি জাহান্নামেই যাই। ফেরেশতারা কইব, খোদা গো হ্যাঁ দি কথার কায়দা জানে? আল্লাহ বলবে, হ্যাঁ কে সিনোস, হেই আমার আখিরি নবীর উম্মত, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বকাপের খেলোয়াড়, আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেন, আমার বিশ্ব নবী ফাইনাল নবীর ফাইনাল উম্মতের খেলা দেখা হবে, করা খেলা। আর একটা খেলার ঘোষণা আমার আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহ বলেন আমার এই ফাইনাল নবীর ফাইনাল উম্মত, এই ফাইনাল উম্মতের খেলা হবে এই দুনিয়াতে, আর ফাইনাল নবীর খেলা হবে আখেরাতে। আপনারা কোরআন শরীফে শুনেছেন, দেখেছেন মিজানের পাল্লার ঘটনা, বলুন হাশরের দিন মিজানের পাল্লা দিয়ে মাপ দেওয়া হবে কেন? আচ্ছা আল্লাহ কি মাপ ছাড়া আমাদের হিসাব জানে না? ফেরেশতা আমাদের কাঁধে আসে না? তারাই তো রিপোর্ট দিবে ফাইনাল, নাকি তাদেরকে কিছু টাকা পয়সা দিলে ব্যাসকম লেখে? ব্যাসকম লেখলে আমাদের বাঙালির চরিত্রে আছে, কিন্তু ফেরেশতার চরিত্রে ব্যাসকম লেখার কোনো সুযোগ নাই, তাদের এ আমল নাই, যা করি তাই লেখতেছে। এরপর আল্লাহ নিজেও সব জানে, তারপরে মিজানের পাল্লা বসাবেন কেন? যদি আপনাকে আপনি প্রশ্ন করেন শরীয়তের দৃষ্টিতে, আল্লাহ পাক এই জবাব দিবে, মারফতে আসো বুঝে নাও কিভাবে, যেই দরজায় যেই মাটি খেলে আল্লাহর অলিরা অলি হয়েছেন, আল্লাহ পাক মারফতের দরজায় জবাব দিবেন। এখানে মিজানের পাল্লা বসানোর কারণ হলো, আমি আমার হাবিবকে ফাইনাল নবীকে হাশরের ময়দানে সকল সৃষ্টির সামনে আমি ফাইনাল খেলা দেখাবো। আমার নবী হাশরের ময়দানে খেলা দেখাবেন, কি খেলা? মিজানের পাল্লা। যদিও আল্লাহ জানে মাফের কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু পাল্লা বসাবেন, মাপ শুরু হবে আখিরি নবীর সিরিয়াল, আখিরি নবীর উম্মত মাপ দিতে গিয়ে নেকির পাল্লায় উঠাবেন, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এমনি সময় মাপের ফেরেশতারা আফসোস করবে, হায় হায় জীবনী কি করলেন,
জীবনে কি করলেন, আজকে তো আপনি জাহান্নামী হবেন, তখন আপনি নেকির পাল্লা হালকা থাকবে, চোখের পানি ছেড়ে কাটার দিকে তাকিয়ে থাকবে না, ভাগ্যটা খারাপ হয়ে গেল। হাইরে আমাদের দরদি নবী জানি কই আছে, যদি আজকে আমার নবী থাকতো আমার এই পুরা কপাল হইতো না। এমনি সময় কোত্থেকে যেন আমার নবী পাগল পাগল হইয়া পাখির মতো উড়াই এসে মিজানের পাল্লার কাছে, আল্লাহু আকবার বলো, মিজানের পাল্লার কাছে যাইয়া আমার নবী এই আঙ্গুল মুবারক নেকির পাল্লার মধ্যে লাগাবেন, নেকির পাল্লা এত ভারী হবে রে, সাত আসমান সাত জমিন যদি থাকতো আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সহ সাত আসমান সাত জমিন সহ যদি ওই গুনার পাল্লাই তুলে দেওয়া হতো, এই নেকির পাল্লার সাথে উজুনে আর কুলাবে না। ওই লোকটার চোখের পানি ছেড়ে ডাক দিবেন, তুমি কে গো, আমার এই মহা বিপদে আমার বিপদ থেকে উদ্ধার করে দিলা। আমার নবী ডাকবে, উম্মতের আরে চিল্লি না, আমি নবী উম্মতের কান্ডারি গুনাগারের বন্ধু রে, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? আল্লাহ কি জানে না খবর কি? জানে না মাপের খবর কি? ফেরেশতারা জবাব দিবেন, আল্লাহ মাপ দিয়েছিলাম গুনার পাল্লা ভারী নাকির পাল্লা হালকা, তারপর আপনার বন্ধু এসে আঙ্গুল মোবারক লাগাইয়া নাকির পাল্লা ভারী করেছে গুনার পাল্লা হালকা করেছে। আমার আল্লাহ বলবেন, দে দে জান্নাতে পাঠাইয়া দে, আরেকজনকে উঠাবেন মাপ দেওয়ার জন্য, নাকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী। আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরা কাগজ এই পাল্লার মধ্যে ছেড়ে দিবেন, নাকির পাল্লা ভারী হবে গুনার পাল্লা হালকা হবে। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা রে মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, আল্লাহ মাপের খবর জিগাইয়া লাভ কি? গুনার পাল্লা যদি ভারী হয়, নেকির পাল্লা যদি হালকা হয়, তোমার বন্ধু এসে আঙ্গুল মুবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করে দেয়, নেকির পাল্লা যদি হালকা হয়, তোমার বন্ধু এসে এক টুকরা কাগজ দিয়ে নেকির পাল্লা ভারী করে দেয়। আর মাপের খবর জিগাইয়া লাভ কি? মাপ দেই একটা, তোমার বন্ধু করে দেয় আরেকটা। সুজো জোরে কোন সুবহানাল্লাহ, মাপের খবর জিগাইয়া লাভ কি? আমরা মাইপা বাড়ি করি একটা, তোমার বন্ধু দেয় আরেকটা। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে এই জন্যই তো আমি আল্লাহ মিজানের পাল্লা বসাইছি, কোন নবীর ভালোবাসায় আমি আল্লাহ এত কিছু করেছি, এই নবীর খেলা দেখানোর জন্য মিজানের পাল্লা দে দে সুযোগ দে, আজকের বাজারে আমার নবী যা করবে রে আমি আল্লাহ সব মাইনা নিব রে। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী ডাকেন, তোমার দিদারে মনের গুছিবে জালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী পাইব যারা নবীজির দিদার হবে তারা হাশরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাশরে পার, দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হাইরে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়া পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোফা জলের বাবো না নবী সারা হব না, তোফা জলের বাবো না নবী সারা হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী চোখের পানি ছেড়ে কান্দে, মাবুদ গো ওই নবীর গুনাহগার উম্মতের মাফ করে দাও, এই নবী গুনাহগার উম্মতের জন্য দুনিয়াতে বহু কান্না কাঁদছে। আমার আল্লাহ কয়, ও খাজা উসমান হারুনি এটা তো হয় না, তুমি না কইছো হবে এখন হয় না কেন? ও উসমান হারুনি এটা যদি করে দেয় আমি আল্লাহর খেলাই শেষ, খেলাই থাকবে না।
তাইলে তুমি না বলছো দাবি করলে তিন নাম্বার দাবি পুরা করবা? আমার আল্লাহ কয় যাও পুরাপুরি করলাম না, কিছু করলাম, কিছু কি করলা শুনতে চাই? খাজা উসমান হারুনি, তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে যত ওয়াক্ত নামাজ তুমি খাজা উসমান হারুনি আদায় করবে, প্রত্যেক ওয়াক্ত নামাজের বিনিময় আমার বন্ধুর গুনাহগার উম্মতের মধ্য থেকে এক এক ওয়াক্তের বিনিময় 30,000 উম্মত করে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাইলে এই দলে থাকলে মাপ পাইবেন না ওলিদের বিরোধিতা করলে মাপ পাইবেন? এই দলে থাকতে রাজি আছেন? বলুন, পৃথিবীর জমিনে খাস করে বাংলাদেশের জমিনে আমরা ইসলাম পেয়েছি, কালিমা পেয়েছি কার কাছ থেকে? আল্লাহর ওলিদের কাছ থেকে। বলুন কার কাছ থেকে? আরো জোরে বলুন। এই দেশের জমিনে ইসলাম এনেছে হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই, এটা কি অস্বীকার করতে পারবেন? তাহলে এখন কেন আপনারা ওলিদের বিরোধিতা করেন? যাদের দ্বারা আমরা ইসলাম পেয়েছি, কালিমা পেয়েছি, আল্লাহ আল্লাহ রাসূল চিনার রাস্তা পেয়েছি, তাদের সাথে দুশ্মনী কেন? যদি তাদের সাথে দুশ্মনী না করে তাদের পক্ষে থাকেন, দেখুন না কি লাভ কি সুবিধা। আমি সংক্ষেপে আলাপ, খাজা উসমান হারুনি একদিন দেখে খাজা মঈনুদ্দিনের দিকে তাকায়া, হাই হাই আমার মঈনুদ্দিন অল্প বয়সে, বাচ্চা বয়স, অল্প বয়সে বেলায়েত স্তরে পৌঁছে গেছে। একদিন তার বেলায়েতের ক্ষমতা পরীক্ষা করার জন্য আপনারা যার পক্ষে বসে আছেন, দেখেন আপনাদের লাভ কি, এত এসে গেলেন। খাজা মঈনুদ্দিনকে বললেন, মঈনুদ্দিন ওই যে আগুন পূজারীরা আগুনের পূজা করে ওখান থেকে আমার জন্য একটু আগুন নিয়ে আসো। মঈনুদ্দিন আগুন আনতে গিয়ে বলতেছেন, আপনারা আগুনের পূজা করেন? হ আমার পিশাব কিবলা বলছে একটু আগুন দিতে দেবেন। হগলে কয়, দেখো আমরা আগুনের পূজা করি, আগুন তো দেওয়া যাবে না। আচ্ছা আপনারা আগুনের পূজা করেন কেন? বাচ্চা ছেলে প্রশ্ন করতেছেন, আগুনের পূজা করেন কেন? আচ্ছা আপনারা যে আগুনের পূজা করেন, একজন আগুনের ভিতরে জানতো দেহি জানতো? হগল ফুজারিরা কয়, মঈনুদ্দিন কি পাগল নাকি, আগুনের ভিতরে কি যাওয়া যায়? কইতে, আপনারা পূজা করেন যাইতে পারবেন না, আমি মঈনুদ্দিন আগুনের পূজা করি না, আমি একটু আগুনের ভিতরে যাই। হগল আগুন পূজারিরা কয়, বাবা যাইও না, পুরে ছাই ছাই হয়ে যাইবা। খাজা মঈনুদ্দিন কয়, দেখি আগুনের ক্ষমতা আছে কিনা আমার পুরাইবার, আমি একটু ভিতরে যাই। খাজা মঈনুদ্দিন আস্তে আস্তে আগুনের ভিতরে ঢুকছে, ভিতরে গিয়া দাঁড়ায় রইছে। তার জীবনী লেখে প্রথমত পাওয়ের জুতাটা আগুনে দিছে, পাওয়ের জুতা, দেহি আমার জুতাটা নি ফুরাইতে পারে। দেখে জুতা আগুনের ভিতরে দিলে জুতাটা আবার বাহির করে দেহে জুতার রং দিয়া দিছে। এই পূজারীরা কিসের পূজা করস? একজন যাস না ভিতরে, কই সম্ভব না, কইতে আমি যাই। মঈনুদ্দিন ভিতরে গিয়া দাঁড়ায় রইছে। অথচ নমরুদ যখন আগুন করে ইব্রাহিম খলিলকে আগুনে দিয়েছিলেন, আমার আল্লাহ নোটিশ করেছে আগুনকে, এই আগুন ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিম তোমার মধ্যে, যাতে ইব্রাহিমের কোনো ক্ষতি না হয়। অথচ আমরা আখিরি নবীর উম্মত, খাজা মঈনুদ্দিন আমানত খুলু ফিসলমি কাফার মধ্যে ঢুকার কারণে আগুনে ঢুকার সাথে সাথে বিনা নোটিশে আগুন ঠান্ডা ফুল বাগান হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে খাজা মঈনুদ্দিন, যার পক্ষে আপনারা বসে আছেন দাঁড়িয়ে আছেন, এই পক্ষটা গেলে কি লাভ? তারপরে সামনে বাড়ছি, এবার দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পর আগুন দেখে তার গায়ে ধরে না, আগুন কয় দরতাম তো, যে নবীর উম্মত হয়ে আইছো এই নবীর উম্মতের আমি আগুনের ধরার সাহস, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন পর্যন্ত ধরার সাহস নাই। বাস্তবে আসুন, এ নবীর পক্ষে গিয়েছিলেন, আপনারা তো নবীর পক্ষে দাঁড়িয়ে আছেন বসে আছেন, এ নবীর পক্ষে গিয়েছিলেন একটা মাছ সমুদ্র থেকে, একজন নবীর আদরের উম্মত একটা মাছ ধরে আনলেন, মাছটা খুব সুন্দর ফাজাইল দুরুদের মধ্যে লেখে, মাছটা ধরে আনার পর মাছটাকে বিবিকে দিলেন, মাছটা কাইটা ভালো করে ভাজি করো, এই মাছটা আমি খাবো। বিবি মাছ খুব ভালো করে কাটলেন, কাইটা পানি দিয়ে ধুইতেছেন, কিন্তু এত কাটার পরেও মাছটা পানিতে মরে নাই, জীবিত, ভালো করে লবণ টবণ দিয়ে ভালো করে ধুইলেন, কিন্তু ধোয়ার পরেও মাছ মরে নাই, মাছ খালি নড়ে। অবশেষে তেল দিয়ে মাছকে ভাজি করতে চাইলেন, মাছ ভাজি করবেন, কিন্তু এত গরম তেলের মধ্যে মাছ মরে না, ভাজিও হয় না, খালি নড়ে। বিবি আবার বেশি করে তেল দিয়ে, এবারে তিন তিনবার করে তেল ভালো করে দিয়ে আগুনের মতো গরম করে মাছ ছেড়ে দিলেন, কিন্তু মাছ বেশি তেল দিলে আরো শান্তি লাগে, মাছ পানির মতো তেলের ভিতরে ঘুরে। বিবি বলেন, আর সহ্য, এটা কি মাছ মেরে আনলেন, মাছ তো মারতেই পারি না, ভাজি করব কিভাবে? এবার ওই লোকটা বলতেছেন, দাও তো এটা নবীজির কাছে নিয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ এই মাছটা ধরে আনলাম, মারলাম,
কাটলো ভাজি করলো কিন্তু মাছ তো ভাজি হয় না, মরে না, জীবিত বুঝতেছি না, এত গরম আগুনের তেলের মধ্যে দিল কিন্তু মাছ তো ভাজি হয় না। এমনি সময় জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাছটা যখন এই লোকটা মারছিল ওই মাছ তখন আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়তেছিল। হুজুর জানিয়ে দেন, আপনার পক্ষে থাকার কারণে, আপনি নবীর ভালোবাসায় দুরূদ পড়ার কারণে গো নবী এই মাছটাকে আইনা কাটলেন, কাটার পরও মরে না, লবণ দিয়ে ধুইলেন তারপরও মরে না, তেলে বাজি করলেন তারপরে মরে না, এই দুনিয়ার আগুন দিয়ে লাল লাল করে তেল ওই মাছ ছেড়ে দিয়েছে, মাছ মনে না, আগুন তার ঘায়ে ধরে না। নবী গো আপনি জানিয়ে দেন, আপনি নবীর পক্ষে যারা থাকবে, আপনি নবীর উপর দুরুদ ও সালাম যারা পাঠ করবে গো নবী, এই দেশের আগুন কেন জাহান্নামের আগুন পর্যন্ত ধরবে না। সেই নবীর পক্ষে ছিলেন খাজা মঈনুদ্দিন, আল্লাহু আকবার বলো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেই নবীর পক্ষের মেহমান ছিলেন, আগুনের ভিতরে ঢুকে আছেন কিন্তু আগুন খাজা মঈনুদ্দিনের গায়ে লাগে না। মঈনুদ্দিন বলেন, আমার গায়ে তো আগুন ধরে না, দেখি তো আমি মঈনুদ্দিনের পক্ষে যদি কেউ আসে, আপনারা কি মঈনুদ্দিনের পক্ষে থাকতে রাজি আছেন? এখন মঈনুদ্দিন প্রমাণ করতেছেন, আমি মঈনুদ্দিনের পক্ষে যদি কেউ আসে তাকে আগুনে ধরে কিনা। এক হিন্দু ভদ্রলোক, আগুন পূজারী হিন্দু ভদ্রলোকের একটা বাচ্চা কুলে নিয়ে দেখতেছিল ঘটনাটা, খাজা মঈনুদ্দিন আবার বাহির হইয়া ওই হিন্দু ভদ্রলোকের কুল থেকে বাচ্চাটা টান দিয়াই না, নিজের কুলে নিয়া ওই আগুন পূজারী হিন্দু ভাইয়ের বাচ্চা সহ আবার আগুনের ভিতরে ঢুকলেন। হগল আগুন পূজারীরা কয়, আরে মরছে মরছে, খাজা মঈনুদ্দিন মরতো, আমাদের বাবুর ফুলাটা কেন নিল, হাই হাই, এই বাচ্চাটাকে কেন নিয়ে মারলো? অনেকক্ষণ পরে খাজা মঈনুদ্দিন বলতেছে, আল্লাহ আমারও তো আগুনে ধরে না, আমার পক্ষে যদি কেউ থাকে তাকে ধরে কিনা প্রমাণ করলাম। দেখে তার গায়েও এই হিন্দু বাচ্চাদের গায়েও আগুনে ধরতে পারে না, বেরিয়ে আসলেন, সবাই পরীক্ষা করতেছে, দেখি আমাদের বাবুর পোলায়ন নিয়ে আবার আগুনে জ্বালাইছে, চেক চুক করে দেখে একটা প্রশম পর্যন্ত আগুনে পোড়াইতে পারে না। এই অবস্থা দেখে তার জীবনী লেখে, ওখানে 850 হিন্দু আগুন পূজারী ছিলেন, এই অবস্থা দেখে 850 আগুন পূজারী খাজা বাবার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরে তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে কাউসিয়া, আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, বলুন সেই জমিনে খেলে আল্লাহর, দেখলে খাজা বাবার খেলা আসে গনের বারে জালা, দেখলে খাজা বাবার খেলা সে গনের বারে জালা, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে, আইরে সেই জমিনে খেলে আল্লাহর। এবার আসছে খাজা মঈনুদ্দিন, 850 প্রথম ধাপে 850 হিন্দুকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে পিশাব কেবলার সামনে, হুজুর আমার দেরি হয়ে গেছে, আগুন কই, হুজুর আগুন আনছি না, কি করছো হুজুর, এই ঘটনা। এবার খাজা উসমান হারুনি কয়, মঈনুদ্দিন তোমার এই কাজের জন্যই তো আমি তোমারে ফাড়াইছি, চলো মঈনুদ্দিন তোমাকে আমার আল্লাহর ঘর খানায় কাবা নিয়ে যাই, আমার আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আসি। আমার মঈনুদ্দিন যে উচ্চস্তরে পৌঁছে গেছে, খানায় কাবার পাশে নিয়ে ডাকতেছে, ও খানায় কাবার মালিক, আমার মঈনুদ্দিনকে তুমি কবুল করো, গায়েবী আওয়াজ হইতেছে, ও উসমান হারুনি তোমার মঈনুদ্দিনকে আমি আল্লাহ কবুল করেছি। এবার খাজা উসমান হারুনি বলেন, মঈনুদ্দিন রে চল সোনার মদিনায় যাই, আরে মঈনুদ্দিন চল রে, আমি আমার নবীর দরবারে তোকে হাজিরা দিয়ে আসি, নবীর দরবারে তোরে পৌঁছে দিয়ে আসি। মঈনুদ্দিনকে নিয়ে চলে গেলেন সোনার মদিনায়, রওজা পাকের পাশে দাঁড়ায় ডাকতেছে, আল্লাহর বন্ধু গো, আমার আল্লাহ আমার মঈনুদ্দিনকে কবুল করেছে, আপনি নবী আমার মঈনুদ্দিনকে কবুল করুন। সঙ্গে সঙ্গে রওজা পাকের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বলুন আমার নবী রওজার ভিতরে আছে কিনা, রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, খাজা উসমান হারুনি তোমার মঈনুদ্দিনকে আমার আল্লাহ কবুল করার আগে আগে আমি নবীর কাছে আমার আল্লাহ পরামর্শ করে গেছে, তোমার মঈনুদ্দিন কবুল করার আগে আমারও জিগাইছে আমার আল্লাহ, আমার সাথেও পরামর্শ হয়েছে, তোমার মঈনুদ্দিন কোথায় আছে আমার সঙ্গে। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। এশারের নামাজ শেষ হয়ে গেলে ঘোষণা দিচ্ছে খাদেম, আমার নবী রোজার ভিতর থেকে খাদেমকে বলে দিলেন আজকে কোন মঈনুদ্দিনের কথা শোনার জন্য আপনারা বসে আছেন। ডাকতেছে খাদেমকে, নবী এশারের নামাজের পর মঈনুদ্দিনকে থাকতে বলো মসজিদে নববীতে। এশারের নামাজের পর কোনো মানুষ থাকতে দেয় না মসজিদে, কোনো মানুষ ঘুমাইতে দেয় না মসজিদে, নববীর সকল দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু নবীজি খাদেমকে দিয়ে ডাকতেছেন মঈনুদ্দিনকে থাকতে বলেন, খাদেম ডাকতেছে মঈনুদ্দিন কে থাকেন। হাজার হাজার মানুষের সামনে মঈনুদ্দিন উল্লেখ করলে খাদেম বলতেছেন মঈনুদ্দিন কে থাকো। অনেক মঈনুদ্দিন দাঁড়াইলেন, হাই হাই কোন মঈনুদ্দিনের কথা বললো নবী গো, কোন মঈনুদ্দিন? নবীজির ওজার থেকে বললেন খাজা মঈনুদ্দিন চিশতি। ডাকলেন মঈনুদ্দিন চিশতিকে, বললেন আমি, আপনি থাকেন সব যান। রোজার পাশে বসে আছে, মসজিদের দরজা সব বন্ধ হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন বলেন আমি নবীজির রোজার পাশে বসা গো, রাত্র যখন গভীর হলো আমার নবী রোজা পাকের মাঝখান দিয়ে একটা উদিত সূর্যের মতো এমন সুন্দর চেহারায় আমার নবী রোজার ভিতর থেকে বেরিয়ে গেলেন। আল্লাহু আকবার বলুন। খাজা মঈনুদ্দিন বলেন আমি বেহুশ হয়ে গেলাম, কি দেখলাম কি দেখলাম কি না। আমার নবী মাথায় হাত বুলিয়ে বলতেছে মঈনুদ্দিন রে বেহুশ হইলে হবে না, আমি তোমাকে ইসলামের প্রচারের জন্য আমি হিন্দুস্তানে পাঠাবো। নবী হিন্দুস্তানে কার পক্ষ থেকে আসলেন? তাই তাকে আতায়ে রাসূল বলা হয়। আজকে সেই খাজা বাবার স্মরণে কারাহানবিলে উল্লেখ করেছেন এই খাজার স্মরণ আমার নবীর মদিনায় যাইয়া লাগবে। আল্লাহু আকবার বলুন। খাজা বাবা ডাকতেছেন নবী গো আমি তো হিন্দুস্তানের রাস্তা চিনি না। আমার নবী দেখাইয়া দিলেন এইভাবে এইভাবে যাইবা, ম্যাপ করে দিলেন। খাজা বাবা বলেন আমার নবী ম্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমি মদিনা থেকে একেবারে হিন্দুস্তান পর্যন্ত সব দেখা যায়। আয়েশা পৌঁছে গেলেন হিন্দুস্তানের জমিনে। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, শেষ পর্যায়ে রাত্র শেষ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এসে গেলেন হিন্দুস্তানের জমিনে। এসে পিত্তিরায়ের বাড়ির কাছাকাছি, রাজা পিত্তিরায়ের বাড়ির কাছাকাছি এসে উনি আস্তানা গাড়লেন। পিত্তিরায় কয় ওই এক মুসলমান ফকির নাকি আসছে, আমার এখানে বসতে চায়, যেখানে আমি ঘোড়াগুলি বাঁধি আমার ঘোড়ার জায়গার মধ্যে সে বসতে চায়, তাকে এখান থেকে তাড়িয়ে দাও। অনেক লোকজন আসলেন পিত্তিরায়ের পক্ষ থেকে, হে মঈনুদ্দিন এখান থেকে সরে যান। মঈনুদ্দিন বলেন বাবা রাগারাগি করো কেন, আমি তো রাগারাগি করি নাই। আচ্ছা বসেন আপনারা বসেন। যারা আইছিল মঈনুদ্দিনকে তাড়াইয়া দিত, মঈনুদ্দিন তাদেরকে বসাইলেন। একটু পরে কো আপনারা জানগা, যারা বসাইছিল জায়বাগার কইছে তারা তো খালি উঠতে চায় কিন্তু ফাঁসা মাটির সাথে লাগিয়া গেছে, খালি টানে। হাই হাই এটা কি ওলিদের কেরামত? ওলিদের এইরকম আল্লাহর ওলিরা সমস্ত পৃথিবী জুড়ে কেরামত দিয়ে ইসলাম প্রচার করেছে, বোমাবাজি করে নয়, সন্ত্রাসী করে নয়, মেশিন গান দিয়ে নয়, শুধুমাত্র কেরামত দিয়ে ভারতের জমিনে খাজা মঈনুদ্দিন 92 লক্ষ হিন্দুকে মুসলমান করেছে। আজকে যাই দেখেন সেই বিশ্বাসের উপর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর মাজার প্রাঙ্গণে উরুস মুবারক উপলক্ষে মুসলমান যদি হয় 50,000, হিন্দু হয় 75,000, হিন্দুরা পর্যন্ত খাজা বাবাকে এত মানা মানে, কিন্তু মানে না শুধু মুসলমানের সন্তান। বলুন আল্লাহর অলিরা কি কোনদিন কারো ক্ষতি করেছে? এরকম অলিদের পক্ষে থাকলে বাবা কি লাভ হয়? এক একজন অলি হাশরের দিন এক একজন অ্যাডভোকেট হবেন, আল্লাহ যেদিন বিচারের কোর্ট নিয়ে বসবেন এক একজন অ্যাডভোকেট হবেন আল্লাহর অলি, হাশরের দিন আপনার পক্ষে মুখ করতে পারবেন। হাশরের দিন আল্লাহর কোর্টের উকালতি হবে খাজা বাবা গাউসে পাক খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, আমানত শাহ, বদর শাহ, মহসিন আউলিয়া, গাউসে পাক, গাউসে মাইজবানধারী, তারা হবে আপনাদের পক্ষের উকিল। ভালো উকিল পক্ষে থাকলে দেখেন কত সুন্দর সুবিধা হয়। আমাদের এলাকায় এক ঘটনা ঘটছিল, এক ছাত্রী কলেজে পড়ে, ভালো ছাত্রী, কিন্তু তার বাবার অনেক পয়সা। আর এক ছাত্র চেহারা খুব সুন্দর, তার বাবার পয়সা নাই, ছাত্রী তো চেহারা সুন্দর ছেলে পায়া তার সাথে ভালোবাসা, ভালোবাসা আছে না বাংলাদেশে? ভালোবাসা করে একদিন মহিলা পরামর্শ দিলেন, ছেলেরে তোমার বাবার তো কিছু নাই, আমার বাবার বহুত কিছু আছে, আমি 50,000 টাকা নিয়ে আইছি, চলো দুইজনে উদাও হয়ে যাই। এমন উদাও হয়ে যায় না ছেলে মেয়ে নাই? মেয়ের বাবা কয় আমার মেয়ে নিয়ে গেছে ফকির নির্বুলায়, বুঝামু শিয়ালে কই বাচ্চা দেয়। কেস করে দিলেন থানায় গিয়ে, ওসি সাহেব আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে ফকির নির্বুলায়, আমি 8 দিনের মধ্যে অ্যাকশন চাই। কেস করে দিলেন কোর্টে, ওসি সাহেব এইভাবে তো পুলিশ পাঠায়া সারা দেশে তল্লাশি দিয়া তার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসছেন, মেয়েরে বাবা বুঝাইছে তুই কোর্টে জিগাইলে তুই কইবি আমারে জোর করে নিয়ে গেছে। মেয়ে কোর্টে গিয়ে বললেন ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে জোর করে ধরে নিয়ে গেছে, এমন চাপা চাপছে কেস। পুলিশ তো 2 দিন পর পর নারী অপহরণ কেসের ওয়ারেন্ট নিয়ে ওই লোকের বাড়িতে যায়, কিন্তু হ্যাঁ তো বাড়িতে আসে না, মেয়ের মা ছেলের মা বাবা একবারে গরিব মানুষ, তারা কানতে কানতে কেন তুই গেলে এই কাজ করতে। একদিন আরেকজন জ্ঞানী ব্যক্তি বলেন আপনারাও আরেকটা কাউন্টার কেস করেন না, মেয়ের বাবা ছেলের বাবা গেছে উকিলের কাছে, উকিল সাহেব আমার ছেলেটা এই বিপদ আছে আপনি কি পারবেন আমার ছেলেরে বাঁচাইতে? উকিল কই বেটা এত আইন বই পড়ছি এটা কোন সাবজেক্ট হইল? তোর হুলারে নিয়ে আয়। রাত্রে একদিন উকিলের কাছে নিয়ে আইছে, উকিল সাহেব আমি করি নাই, মেয়েটা আমার ফার্মপট্টি দিয়ে নিছে, স্যার আমি নাই স্যার আমার বাঁচান। উকিলকে বেটা কান্দিস না, শোন আমি যা কই তা শুনবি, আমার পক্ষে আয়, আমি যা কই তা শুনবি তোরে বাঁচাইয়া দিমু। এটা উকিল কইতাছে আমি যা কই তা শুনবি, তা আল্লাহর ওলিরাও তো মুরিদরে এরকম কয় কয় না? বাবা রে এতদিন যা পাগলামি করছো করছো, এখন থেকে আর পাগলামি করো না, আমি যা কই এইভাবে চলল, আল্লাহর ওলিরা এরকম নির্দেশ দেয় না? অ্যাডভোকেট সাহেব পরামর্শ দিলেন, কেস করে দিছি, রবিবার দিন তারিখ আছে তুই আমার সাথে যাইবি। কো আমার বয় করে আমার নিয়ে আবার দৈরা নিয়ে যা, কয় না আমি থাকতে তোর জন্য হবে না, তুই শুন কথা হইলো আমি যা কই তুই কার তা কইবি, শুন তোরে যাই জিজ্ঞেস করব আমার বিপক্ষের মেয়ের পক্ষের উকিলে ম্যাজিস্ট্রেটে, তুই খালি ছায়া থাকবি কিছু কইস না, কোনো কথা কইস না ছায়া থাকবি। এই পরামর্শটা কে দিল? একটা দুনিয়ার সাধারণ উকিল আপনাকে বাঁচানোর জন্য পয়েন্ট বাহির করলো, আর কি খাজা বাবা গাউসে পাক কি হাসরের ময়দানে কোন পয়েন্টে কি আপনাদেরকে বাঁচাইতে পারবে না? আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া গাউসলাম, মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, কয় না কয় না, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ নবীজির আসে গি জিনি মরে ও মরে না তিনি, নবীজির আসে গি জিনি মরে ও মরে না তিনি, কাফন পরে গমিয়াছে গাউসুলা জম্বু গোদাদ, কাফন পরে গমিয়াছে গাউসুলা জম্বু গোদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর জন্য হাওরে পাগল, ওহে নবীর আশেকে সকল, পার করিবে দয়াল নবী রোজ হাশরে ফুল সিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাশরে ফুল সিরাত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। ও নবীর সেনারা জাগ্রত বসে আছো, কার পক্ষে? নবীর পক্ষে, ওলিদের পক্ষে, তোমাদের ভাগ্যের দরজা খুলে গেছে, এই তো উকিল আপনার পক্ষে, উকিলকে খাজা বাবা কি করবে হাশরের দিন এই দুনিয়া দিয়ে বুঝাইতে চাইলাম। উকিল বলেন তোরা যাই জিগাইবো তুই কোনো কথা কইস না খালি ছায়া থাকবি। কোর্টে রবিবার দিন উঠলো বাদী বিবাদী হাজির, ম্যাজিস্ট্রেট বলেন বাদী বিবাদী সব হাজির আছেন? জি হাজির। এবার মেয়ে পক্ষের উকিল বলেন, মাননীয় বিচারপতি ম্যাজিস্ট্রেট সাহেব আমি কথা বলতে চাই, বলেন দেখেন স্যার এই যদি হয় আমাদের দেশের যুবকদের চরিত্র, মেয়ে ছেলেকে এভাবে ধরে নিয়ে যাবে, এটা স্যার কিভাবে হবে? আপনারও তো ম্যাজিস্ট্রেট সাহেব মেয়ে আছে, বলুন এইভাবে যদি ছেলেরা অত্যাচার করে মেয়েদের উপর দেশটা কেমনে চলবে? উকিলের মুখ তো বুঝে নেই, একেবারে দুইয়া মুইসা সাবান দিয়া খইসা ফেলাইতেছে। অবশেষে ম্যাজিস্ট্রেট বলতেছেন, উকিল সাহেব আপনি থামেন, আমি তিনটা প্রশ্ন করি। এই ছেলে তুমি যখন এই মেয়েটাকে ধরে নাও তখন রাত্র কয়টা বাজে? বলুন তার উকিলের পরামর্শ কি ছিল? চায়া থাকা, কথা বলবি না, চেয়ারিস। আর তখন রাত্র কয়টা বাজে? কি ব্যাপার, কি উকিল সাহেব কি মক্কেল নিয়ে আসলেন, কথা তো বলে না। শোনো তোমার সাথে এখন কয়জন লোক ছিল মেয়েটাকে জোর করে ধরে নেওয়ার সময়? কয়জন লোক ছিল? আরে কি ব্যাপার, কয়জন লোক ছিল? তুমি যখন মেয়েটাকে ধরে নিয়ে যাও তখন কি কেউ দেখছিল? তিন নাম্বার প্রশ্ন। হ্যাঁ ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করছে, ছেলে কেউ কি দেখছিল? আচ্ছা ছেলের পক্ষের উকিলের পরামর্শ কি? ঘুমাই রয়েছেন আপনারা, মানে কথা বলিস না, পরামর্শ কি? চায়া থাকে থাকবি, কথা কইস না। তিন নাম্বার প্রশ্ন হলো কেউ কি দেখছিল? ছেলে তো চেয়ে রিছি। ম্যাজিস্ট্রেট জিগায় ছেলে পক্ষের উকিলকে, কি উকিল সাহেব কি মক্কেল নিয়ে আসলেন? তিনটা প্রশ্ন করলাম একটারও তো জবাব দিল না, এরকম মক্কেল তো আমার ২৪ বছর চাকরির মধ্যে দেই নাই। এবার ছেলে পক্ষের উকিল কয়, মাননীয় ম্যাজিস্ট্রেট, মাননীয় বিচারপতি অনুমতি দিলে আমি কথা বলি। হ্যাঁ বলেন তো, কি কি বলবেন? স্যার এই ছেলেটা এত সুন্দর কথা বলতো, স্যার দুশ্মন তার কথা শুনে, উকিলের মুখ তো বুঝে নই, রেডিওর মতো টিভির মতো কথা বলতেন, মানুষ তার কথা শোনার জন্য রেডিও টিভি বন্ধ করে দিতেন, এত সুন্দর কথা বলতেন স্যার। কিন্তু যেদিন এই মেয়েটাকে, এই ছেলেটা ঘর থেকে জোর করে শেষাইয়া বাহির করে, মেয়েটা স্যার এত জোরে একটা চিল্লানি দিয়েছিল, চিল্লানিতে তার কানের পর্দাটা ফাইটা গেছে, এখন সে কিছু শুনে না, যাই যা বলে খালি তাকায়া থাকে। মেয়েটা তো ওই পাশে দাঁড়ানো হই, মেয়েটা কই, স্যার আমি আল্লাহর কসম করে বলি আমি চিল্লানি দেই নাই স্যার। ছেলে পক্ষের উকিল বলে, মাননীয় বিচারপতি মেয়েটা বলেছে চিল্লানি দেয় নাই, আপনি শুনেছেন, তাইলে আপনার পয়েন্টের খাতায় লেখেন ছেলে তারে জোর করে নেয় নাই, যদি জোর করে নিত তাই চিল্লানি দিত, সে নিজেই বলেছে চিল্লানি দেই নাই স্যার, তাইলে সে জোর করে নেয় নাই। ম্যাজিস্ট্রেট বলেন, রাইট রাইট, কাজী সাহেবকে ডাক দাও। কাজী সাহেবকে ডাক দিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোর্টের মধ্যে তার বিবাহ হয়ে গেল। দুনিয়ার একটা অ্যাডভোকেট যদি, দুনিয়ার একটা উকিল যদি এত বড় বিপদগামী লোকটাকে পয়েন্টের খাতায় ফালাইয়া এইভাবে বিপদ মুক্ত করে দিতে পারে, আমার আল্লাহ যেদিন হাসরের কোর্ট নিয়ে বসবেন, আমরা যেদিন ওই বিচারের কোর্টে আসামি হইয়া দাঁড়াইব, ওই দিন খাজা বাবা আরজ করবেন প্রভু গো, ওই দিন খাজা মইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াবেন, গাউসে পাক দাঁড়াবেন, গাউসে মাজবানদারি দাঁড়াবেন, চট্টগ্রামের আমানত শাহ বদর শাহ মহসিনা উলিয়া দাঁড়াইয়া বলবেন প্রভু গো এই লোকগুলি আখিরি যুগে ছিল, তারা শের জমানায় ছিল, ফেতনা ফাসাদের জমানায় ছিল, তাদের কি কি প্রশ্ন করবেন? তারা তো সরল সোজা মানুষ, কিছু জানে না বুঝে না, কি প্রশ্ন তাদেরকে করবেন? যদি কোনো প্রশ্ন চট্টগ্রামের মানুষকে করতে হয়, আমি আমানত শাহ বদর শাহ মহসিনা উলিয়া গাউসে মাজবানদারি দাঁড়াইলাম, কোনো প্রশ্ন যদি করতে হয় আমাদেরকে করেন, তাদের পক্ষ থেকে এই জবাবগুলো আমরা দিব, তাদেরকে কষ্ট দিয়েন না। উকিলরা বলবে সম্মিলিতভাবে আমরা তাদের পক্ষে, তোমরা কি বলবে? আল্লাহ এদের কি জিগাই কি হইব, এই তো সাধারণ ইতানের হিসাব জিগাইয়া কুলাই ধরবেন, আল্লাহ আপনার যে রহমান আর রহিম আছে এর বিনিময়ে তাদেরকে মাফ করে দিলে সহজ হয়ে যায়। আল্লাহ বলবেন, হে হে কুটের লোকেরা শুনো, আমি রহমান আর রহিমের বিনিময়ে এই শেষ যুগের উম্মত গুলোকে এই ওলিদের খাতিরে আমি মাফ করে দিলাম। এই অ্যাডভোকেটদের সাথে সম্পর্ক রাখলে হাসরের কোটে আমাদের লাভ হবে না লস হবে? তাই খাজা মঈনুদ্দিন মদিনার কামলেওয়ালা নবীর পক্ষ থেকে ভারতের জমিনে আতাই রাসূল হয়ে আসলেন, কিন্তু তাকে উচ্ছেদ করে দেওয়ার জন্য সংগ্রাম করলেন পিতৃরাইয়ের লোকেরা। যায়া বলতেছেন উঠো উঠো, খাজা মঈনুদ্দিন বলেন বাবা বসো, বসলে আর উঠকে উঠতে পারে না, উঠকি মাড়ির সাথে লেগে যায়, হয় না, আরো লোক পাঠাইছে, হেরাইছে, কি ব্যাপার তোমরা উঠো না কেন, আপনারা আইছেন বসেন, বসলে আর উঠতে পারে না, হাজার দুই এক বসাইছে, পরে দুই চারজন এক আছে দূর থেকে দেখে খালি টানে। রাসূল বলছে ওলিদের কেরামত সত্য, কেরামতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কেরামত বিশ্বাস করতে হবে, না হয় আপনার ঈমান থাকবে না। খবর দিছে পিতিরাই এমন এক লোক আইছে খাজা মঈনুদ্দিন বসাইলে উঠতে দেয় না। আল্লাহু আকবার বলো, গোজাইয়া কও যে মাপ চাই, মাফ করে দিত, হগলে কয় মঈনুদ্দিন মাপ চাই, মাফ করে দেন, কোথায় উঠো, উঠছে, কয় মঈনুদ্দিন আমরা জায়গা বিদায় দেন, কো যাও যাও, লগের সবাই কয় যাইতে কই, জেলা বসাইলে উড়া যায় না, লহিলার পক্ষে যাই। হিন্দুরা যদি এইভাবে খাজা মঈনুদ্দিনের পক্ষ কালিমা পড়ে মুসলমান হতে পারে, আমরা কি মুসলমান হইয়া কি তার পক্ষে যাইতে পারি না? মুসলমান হয়ে গেলেন, পিতৃরাই কয় সর্বনাশ, এখন কি করি, কিছু লোক পাঠাইলেন বাঁশের বন্দুক দিয়া পাহাড়ের উপর থেকে গুলি করে মঈনুদ্দিনকে শেষ করে দিবি, চারদিক ঘেরাও করছে, কমান্ডিং অফিসার কমান্ড করতেছে, হায়ার, এমনি সৈন্য রেখো স্যার, চোহে দেহি না, হায়ার কারে করমু, কই কি কহ, কিছু দেহি না। এক ডাক্তারের জায়গায় তুই কই আসস, আমার বন্দুক কই, কই মঈনুদ্দিনের কাছে মাপ চা, মঈনুদ্দিন মাফ করে দাও, চোখ খুলছে, পিতৃরাই কই ফায়ার কইবার আগে মাইরা দিবি, কমান্ডিং অফিসার বলতেছে ফায়ার কইেন না আগে অন্ধ, পিতৃরাই কই অহন আগে কইবার আগে মাইরা দিবি, কই আর কয় কই নাই, আমরা মঈনুদ্দিনের কাছে মুসলমান হয়ে গেলাম। এক জাদুঘর খরম খুলছে, আগের এক রাতের খরম পিনতো যে মুরব্বীরা দেখছেন না, এটা বইলা উলা খরম কয়, এই বইলা উইলা খরম দুইটা ভাওয়ার তো খুল্লা সাইরা কয় মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন খরম হেন লাগে আমি হেনে যাবো, তুই একটু দেখা কেটা দুই খরম যাইতেছে বাবার, ডাইরেক্ট যায়া গাল মুবারকের কাছে খাড়াইছে, জাদুঘর জিগাই তোরা কি লেগাইছস, তোরে নি তামাইছি, আমি তো যাইতাম না, যে না কইছে ঠাসকির আমার সাইগা গালটা ফিরাইছে, খরম দা বাইরে আইনা মঈনুদ্দিনের ভাওয়া ফালাইছে। এই সমস্ত কেরামত অস্বীকার করার কোনো ক্ষমতা নাই, যেই নবীর পক্ষে গেলে এই সমস্ত মর্যাদা এই সমস্ত কেরামতের শক্তি পাওয়া যায়, আমরা কি সেই নবীর পক্ষে যাইতে রাজি আছি? তার বাস্তব দুনিয়াতে দেখবেন একটা মা ছয় মাসের একটা বাচ্চা ছেলে, বাচ্চা ছেলেটা মা পাশে নিয়ে রাত্রে ঘুমাইছে, বলুন মায়ের ছেলে মায়ের পাশে থাকলে মা রাত্রে ঘুমাইলে মার কাছে ভালো লাগে না খারাপ লাগে? বাচ্চাটা কাছে আছে মার কাছে শান্তি না অশান্তি? বাচ্চা যে প্রস্রাব করে দিল বিছানা একেবারে ভিজিয়ে ফেলাইছে, এরকম করি নাই আমরা ছোট সময়, প্রস্রাবে বিছানা ভিজিয়ে ফেলেছে, তারপর দেখবেন মা শুকনা জায়গা না পায়া নিজের শুকনা জায়গাটাই বাচ্চাটারে শোয়া, নিজে প্রস্রাবের ভিজা জায়গায় কিন্তু বাচ্চাটা কাছে, ভিজা জায়গায় শোয়ার পরও বাচ্চা কাছে থাকলে মার কাছে শান্তি না অশান্তি? আর যদি আপনাদের ফটিক চুরিত এমন এক বিল্ডিং যেটা বাংলাদেশ জুড়ে নাই, এমন এক বিছানা করে দিয়েছে যে বিছানা পৃথিবী জুড়ে নাই, দুইটা দাসী পাশে দিয়ে এত আরামের বিছানা, এত দামি বিল্ডিং, খেদমতের জন্য দুইটা দাসী এই অবস্থায় রেখে বাচ্চাটা নিয়ে গেছে চট্টগ্রাম সদর হসপিটালে, বলুন এই রাত্রে মার কি গুম হয়েছে? এত আরামের বিছানা, এত দামি চাদর, এত দামি বিছানা, এত বড় বিল্ডিং, কিন্তু তবু মার গুম হয় নাই, বলুন কার ব্যথায়? একটু পরপর মা জানালা খুলে, বাবা বাবা গো তুমি কি করতেছো গো বাবা, দাসীরা বলেন আপনি কি পাগল নাকি, পৃথিবী জুড়ে এই আরামের বিছানা কারো নাই, আপনি বিছানায় ঘুমান না, বাচ্চা বাচ্চা করেন। মা কি বলবে, তোমরা আসো বিছানা নিয়ে, আমি আমার বাবার ব্যথার যন্ত্রণায় আমি শুইতে পারি না। আমি বলেন একটা মা যেমন ইয়াতু আরামের বিছানা দিলেও বড় বিল্ডিং করে দিলেও বাচ্চার ব্যথা ঘুমায় না, জিব্রাইল রে আমি নবী ও উম্মতের ব্যথায় রে আরশে যাইয়া শান্তি পাবো না। জিব্রাইল আমি মদিনার মাটিতে শুয়ে থাকবো, কি হবে শুয়ে থাকলে? আমার নবী বুঝাইতে চায়, জিব্রাইল রে শোনো, আমি দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফোটায়, আল্লাহু আকবার বলো, জিব্রাইল মুরগি যখন বাচ্চা ফোটায় রে, বাচ্চা নিয়ে মুরগি সমাজে ঘোরাঘুরি করে, বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় না জিব্রাইল, আমি দেখেছি বাচ্চাকে বিপদ থেকে মুক্ত করার জন্য মা মুরগিটা এইভাবে দুইটা পাখা বাড়াইয়া রে জিব্রাইল, মা ডাকতে থাকে বাচ্চাদেরকে, ও সন্তানেরা আয় রে, বিপদ দেখা দেয় আকাশের চিল্কা ঘুরতেছে তোদেরকে নেওয়ার জন্য, মুরগি ডাকতে থাকে রে জিব্রাইল, বাচ্চারা রে আয় জলদি করে আয়, বিপদ দেখা দিয়েছে রে, আমি মা বেঁচে থাকতে তোদেরকে ক্ষতি হইতে দিব না, রে বাচ্চারা আয় আমি মায়ের পাখার নিচে আয়। আমার নবী বলেন জিব্রাইল রে আমি দেখিছি মায়ের ডাকে বাচ্চাগুলো দৌড়াইয়া পাখার ভিতরে যখন ঢুকে যায়, মা মুরগিটা পাখাটা জমাইয়া বাচ্চাগুলো বুকে লইয়া বড় শান্তিতে মাটিতে বসে থাকে। জিব্রাইল আমি নবীর মন চায় রে আমি মদিনায় পরে থাকবো, আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় রে জিব্রাইল, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো মদিনার জমিন থেকে উম্মতের জন্য দুইটা হাত আমি বাড়াইয়া দিব, আমি আমার তামাম পৃথিবীর উম্মত গুলো হাতের মধ্যে লইয়া রে, আমার মন চায় মদিনার মাটিতে সুখে শান্তিতে পড়ে থাকবো। যেই নবী উম্মতের ব্যথাই এত ব্যথিত, যেই নবী উম্মত ছেড়ে এইভাবে জমিনে থাকবে আর সে আসবে না রে জিব্রাইল, আমি আল্লাহ সেই জন্য আমার বন্ধুর উম্মতের সামনের পাও বাড়াইলো পিছের পা উঠাইবার আগে আগে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের মাফ করে দিলাম। যেই নবীর উপর আমার আল্লাহ নিজে 24 ঘন্টা দরুদ ও সালাম প্রেরণ করে, যেই নবীর উপর আল্লাহ নিজে দরুদ ও সালাম প্রেরণ করে, আমরা সেই নবীর উপর একটু দরুদ ও সালাম মনবরে মদিনা পাঠাই, রাজি আছেন তো? ইয়া নবী সালাম
সদকায়ে গৌসুল আদম সাদাকায়ে মেরে মুর্শিদে নবীর সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ আমরা আশিকে মনের বেদনা
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
বাবা এখানে মরহুম নাম লেগে গেছে চার পাঁচ ব্যক্তি, একজন মরহুম হাজি ইয়াকুব আলী, তারপরে আরেকজনকে বখতিয়ার বখতিয়ার, তারপরে আব্দুল মন্নান, তারপরে এখানে নূর মোহাম্মদ, তার আগে আরেকজন আছে কাজল নাকি ফজল আজিম আজিম ফজল আজিম, মোট পাঁচজন দেখা যায়। আজকে মাহফিল আছে, এই পাঁচজন নাই, এভাবে আগামীতে মাহফিল থাকবে, আরো জানি আমরা কোন পাঁচজন বিদায় হয়ে যাই। আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। আজকে তো তারা কবরে নয়, মাহফিলের চারপাশে পাগল পাগল হয়ে ঘুরতেছে, সংগঠনের সদস্যদেরকে বলতেছে ভাই তোমাদের কাছে অনুরোধ করে যায় এই মাহফিল তোমরা ছাইরো না। আজকে মাইকের আওয়াজ যতটুকুন দূরে যাচ্ছে ততটুকুন পর্যন্ত কবরে রাজা বন্ধ হয়ে গেছে। এই বরকতময় মাহফিলে আপনারা থাকবেন, তাই এখানে সবাই চালক যারা মালিক যারা এবং এই ব্যবসায়ীদের জন্য দোয়ার দরখাস্ত, এ বাজারে যারা ব্যবসায়ী আছেন সকলের জন্য দোয়া হবে। আসুন আমরা সকলে মিলে দোয়ায় হাত বাড়াই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর উপর দুরুদ ও সালাম মদিনা পাঠাইছি। মাবুদ, যার সাথে বন্ধুত্ব করে কত খেলা খেলেছো, হযরতে গাউসে পাক খাজায়ে খাজেগা খাজা বাবা, ইয়া আল্লাহ বাংলার জমিনে চট্টগ্রামের জমিনে সকল ওলি আল্লাহদের রুহানি ফায়েজ নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। মাবুদ গো, ওলিদের রুহানি ফায়েজের বরকতে, ইয়া আল্লাহ দয়ার নবীর উপর দুরুদ ও সালামের বরকতে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, যেই নবীর ভালোবাসাই রাত্র দিয়েছি এই নবীর উসিলাই কুল কায়নাত বানাইছো, এই নবীর উসিলাই যদি এত কিছু করতে পারো গো তুমি কি সেই নবীর উম্মতের ক্ষমা দিতে পারো না? কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কেনে কারে কে গুনাগার, কে মেয়ে কে পুরুষ কে যুবক কে বুড়া, আজকের জন্য কে কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না গো আল্লাহ, এই মাহফিলের উসিলাই আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ, মাফ চাইলাম জীবনের গুনাহ, মাফ করছো নি গো আল্লাহ। একটু ডাকদা জিগান না, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ।
জীবনের গুনাহ মাফ করছনি। মাবুদ দুনিয়ায় দেখি সন্তানরা অপরাধ করলে মা বাবা রাগ হয়ে যায়, তোর মতো সন্তান দরকার নাই, সন্তান বাড়ির থেকে বেরিয়ে যায়, বাড়িতে আসে না। রাত্র যখন গভীর হয় রে, অপরাধী সন্তানের জন্য মা দরদি দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকে। সন্তান গভীর রাত্রে বাড়ির কাছে যাইয়া দেখে দরজাটা খোলা দেখা যায়, এক পাশে মা দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে, বাবা কই রে আয়, আমি মা দরজা খুলে রাখছি। আদুরের সন্তান, অপরাধী সন্তান গরির কোনায় দাঁড়াইয়া ছুট্টু করে ডাক মারে, মা মা মা। অপরাধী সন্তানের ডাকটা শুনে মা দরদি দৌড়াইয়া বাহির হইয়াছে। এ মাবুদ, মার মতো দরদি যদি অপরাধী সন্তানে মা কইয়া ডাক দিলে দৌড়াই আসে রে আল্লাহ, তোমার 99 ভাগ মায়ার দুয়ারে আমরা জীবনের গুনাহ লইয়া তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম, তোমার কি মায়া লাগে না? এই আল্লাহ, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদরে, জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। হাজার হাজার মানুষ রাত্রটা কাটাইলো, আজানের সময় হয়ে গেছে, তোমার দুয়ারে হাত বাড়াইছে গো, আমি তো জানি না কার মনে জানি কি দুঃখ, কার মনে জানি দুঃখ, মানাই রে মানাই, কার মনে জানি ব্যথা, বাবা নাই রে বাবা নাই। যেই বাবা মাতার গাম পাতাই ফানাইয়া রোজগার করে সন্তানের লালন পালন করত, সারাদিন পরিশ্রমের পরেও বাড়িতে যাইয়া যদি দেখছে বাবা সন্তান কান্দে রে, সারাদিনের ক্লান্তি ভুলে গিয়ে বাবা আদুরের সন্তানের টাইনা টাইনা কোলে উঠাইতো। জীবনে বাবার কোলে কত পসরা পায়খানা করেছি গো আল্লাহ, বাবা কোনদিন বিরক্ত হয় নাই। ওই মা কই রে, যে মা মেতরিনী হইয়া ছুটুকালে আমাদের পসরা পায়খানা পরিষ্কার করছে গো আল্লাহ, ওই মা বাবা যার কবরে গো, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ রে, আমি নিজেও মায়ের অভাবী, আমি জানি না রে আমার মতো মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে। মাবুদ, মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি, একটা মায়ের পাগল ছেলে বিদেশ থাকে, মাসে মাসে চিঠি লেখে, মা তুমি কেমন আছো গো আমারে জানাইও, তোমার কথা মনে হইলে আর বিদেশ থাকতে মন চাই না গো মা। মা চিঠির উত্তর দেয়, বাবা পাগলামি করিস না, ভালো আছি, হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলেছে আপনি বাঁচবেন না 8 দিনের বেশি। মা হসপিটালের বারিন্দায় দাঁড়াইয়া কান্দে, মন্নান রে এই চিঠি আর কার কাছে লেগিবি, এ মন্নান বিদেশে আর কার জন্য রোজগার করবি, আমি তোর মা 8 দিনের বেশি বলে বাঁচবো না রে বাবা, তাড়াতাড়ি বাড়িতে আয়, আমি মারে জীবনের শেষ ডাক ডাক দিয়া দে, আমি মায়ের চেহারা দেখবি নি, আয় রে বাবা বাড়িতে আয়। মল্লানের বাবা বলে পাগলামি করো না, চলো বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে রাত্রে খালি কান্দে মা, ও মন্নানের বাবা আমার মন্নান বাড়িতে না আসলে আমারে কি আর দেখবে না রে। মন্নানের বাবা বলেন কি করব এখন, চিঠি লেখো, আমি যে অসুস্থ মরে যাব সে খবরটা দিও না, অসুস্থের খবর দিয়ে চিঠি লেখো। চিঠি লেখলেন, মন্নান আয় বাড়িতে আয়, তোর মা অসুস্থ রে, অবস্থা ভালো না, তাড়াতাড়ি বাড়িতে আয়। এই চিঠি পাঠাইয়া 2 দিন পর মা দুরুদি বিদায় হয়ে গেছে। মন্নান বিদেশের বাড়ির থেকে স্বপ্নে দেখে মা নাই, মা কবরে যাইতেছে আর ডাকতেছে, মন্নান রে আইলি না, আমি মারে দেখলি না, জীবনে তো মা কইয়া ডাকতে পারবি না। মন্নান মা মা কইয়া ঘুম থেকে উঠলে বন্ধুরা বলেন কি হলো তোমার, স্বপ্নে দেখেছি মা নাই, আমি আর চাকরি করব না রে, এ রোজগার আমি কার জন্য করব। সকালবেলা তাড়াতাড়ি করে টেলিফোন করেছে, বড় ভাই আমি আগামীকালকে বাড়িতে আসতেছি, কেন আসবি বলবো না আইসা বলবো। বড় ভাই বলেছে বাবা গো মন্নান বলে বাড়িতে আসবি, বুঝিজি মায়ের খবর বুঝি মন্নানের খলি যাই লাগছে। বড় ভাই মাইক্রো ভাড়া করে পরের দিন এয়ারপোর্টে রওনা হয়েছে, বুড়া বাবা পিছে পিছে কান্দে, আব্দুর রহমান রে আমার সঙ্গে করি লইয়া যা রে বাবা, আমার বন্যান যদি আইসা শুনে মা নাই রে, না জানি নিজের জীবন নিজে দিয়া দেয়। বুড়া বাবা সহ এয়ারপোর্টের গেটে দাঁড়িয়েছে, একটু পরে দেখা যায় মায়ের পাগল লইয়া বিমান উইরা উইরা আসতেছে। বুড়া বাবা কান্দে মাভু আমার মন্নান রে আমি কি দিয়া বুঝাইব। বিমান থেকে বাহির হইয়া মালামাল সহ গেট পার হইয়া বড় ভাইকে দেখে দৌড়াই আসতেছে, ভাই 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 রে আগে কো আমার মায়ের খবর কি। বড় ভাই শুধু কান্দে কোনো কথাই কয় না, দৌড়াইয়া বাবার পায়ে পড়ে গেছে, বাবা বাবা গো আমার মা কই গো আমার মায়ের খবর দাও। বুড়া বাবা কান্দে ধৈর্যের সহিত বলতেছে, বাবা মন্নান রে আয় বাবা বাড়িতে যাই, বাড়িতে যায় দেখবি তোর মা কেমন আছে। বাড়িতে উঠে মাইক্রো টান দিলে বাড়িতে যাবে, একটু পরে মন্নান ডাকতেছে, বাবা গো মা দুনিয়ায় নাই, স্বপ্নে দেখে আমি পাগল পাগল হয়ে চলে আসছি গো বাবা, কিছুই আনতে পারি নাই, শুধু মায়ের জন্য একটা স্বর্ণের চেন আনছি গো বাবা। বাবা গো আর কারো জন্য কিছু কিনি নাই, আমি মায়ের জন্য চারটে কাপড় আনছি গো বাবা। বাবা কান্দে এই কাপড় আমি কার হাতে বুঝাইব। বাবার কান্না দেখি মন্নান প্রশ্ন করে, বাবা এইভাবে কান্দ কেন? বাবারে চল বাড়িতে যাই, চল বাড়িতে যাই। বাড়ির কাছাকাছি মাইক্রো যাওয়ার পরে মন্নান বাড়ির দিকে তাকাইয়া দেখে বাড়ির গেটে শত শত মহিলারা কান্দে। মাইক্রোটা দেখে একজন মুরব্বী মহিলা ডাকে, আয় রে দেখা যা রে মায়ের পাগল আইছে রে। মহিলাদের চোখের বালি জর্জর করে পড়তেছে। বাড়ির কাছাকাছি মাইক্রো গেলে মন্নান প্রশ্ন রাখে, বাবা গো এই মহিলারা এইভাবে কান্দে কেন, এত মহিলা দেখা যায় গো বাবা, আমার মা কই গো মারে দি দেখি না। পাশাপাশি গাড়িটা থামলে দরজাটা খুইলাম, কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখতেছে, মা কই মারে দি দেখা যায় না, একটা চিৎকার মারছে, মা গো মা এত মহিলারাই আমার দেখার জন্য দাঁড়াইলো, তুমি মা কই গো তুমি কেন আইলা না। চাচি দৌড়াই এসে মন্নানের গলায় ধরে ডাকতেছে, মন্নান রে আয় রে বাবা আমি তোর মা লাগি, আমার মা কইয়া ডাকবি রে, আয় বাড়ির ভিতরে যাই। মন্নান বাড়ির ভিতরে যাইতেছি, মা যেই রুমে থাকতো ওই রুমের দরজায় যায় ডাকতেছে, মা মা গো তুমি কি অসুস্থ গো মা, কেন দরজা খুলো না গো মা, তোমার পাগল আইছে গো মা। কেউ দরজা খুলে না, আমি যাই ধাক্কা দিয়ে দরজাটা খুইলা দেখে মায়ের বিছানা দি খালি হইয়া বিছানার মধ্যে পরে পরে কান্দে, আমার মা নাই রে তোমরা দেখো নাই আসিয়া, এই বিছানা খালি করে মা গেলো চুলিয়া, তোমরা দেখা যাও রে। কত আদর করতো মায়ে কোলে কাখে লইয়া, আরে বাবা বলে ডাকতো মায়ে দুই গালে চুমাইয়া, তোমরা দেখা যাও রে। পায়খানা করিতাম যেদিন
বিছানাতে শুইয়া পরিষ্কার করতো মায়ে, পরিষ্কার করতো মায়ে, মেতরিনি হইয়া তোমরা দেইকা যাও রে। এ মায়ের অভাবি মায়ের দুঃখী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, বাবার অভাবি বাবার দুঃখী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। আর দেরি করো না, এই মাহফিলের উসিলায় ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আমিন। মাবুত মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়াল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশ ধর্মই মুরব্বী পাড়া প্রতিবেশী কান্দানবাসী মহব্বতী খাস করে এই এলাকার জমিনের নিচে যত মুমেন মুমেনাত ঘুমিয়াছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়াল্লাহ খাস করি এই ফটিকছড়ি চট্টগ্রামের কার মাইক্রো জিপ ওই সমিতির ভাইয়েরা যে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলের উসিলাই এই সংগঠনের ভাইদের বংশধর যারা কবরে মাফ করে দাও। ইয়াল্লাহ খাস করে এই সংগঠনটুকু তুমি কবুল করে লও গো আল্লাহ, এই সংগঠনের পক্ষ থেকে আয়োজিত মাহফিল তুমি কবুল করে লও গো আল্লাহ। এই সংগঠন থেকে পাঁচজনের নামে তালিকা দেওয়া হয়েছে, আজকে তারা দুনিয়ায় নাই, সাদা কাফন পরে অন্ধকার কবরে শুইয়াছে, এই মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়াল্লাহ সংগঠনের বাকি ভাইদেরকে, ইয়াল্লাহ ড্রাইভার মালিক এই বাজারের ব্যবসায়ী ভাইদেরকেও সকল প্রকার আফত বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনি থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এই কমিটির ভাইদের কি তাদের আয়োজনে যারা দূর দূরান্ত থেকে আসছে সকলকে তুমি আপদ বিপদ থেকে বাঁচাইয়া বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। ইয়াল্লাহ আজকের মাহফিলের বরকত, মিলাদুন নবীর বরকত, ইয়াল্লাহ গাউসে পাক খাজা বাবার রুহানি ফয়েজের বরকত আমাদের সকলকে নসিব করে দাও গো আল্লাহ। চট্টগ্রামের জমিনে ইয়াল্লাহ গাউসে মাইজবান্দারি সহ যত ওলিরা ঘুমিয়েছে সকল ওলিদের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ। ইয়াল্লাহ খাস করে আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও, আমাদের মধ্যে যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো চুট্টু চুট্টু ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, সকলের ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করো, যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করো, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিবে কামিয়াবি দান করে দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা গৃহস্থি করে জমির ফসলে বরকত দাও, যারা বিদেশ থাকে সহি সালামতে রাইখো গো আল্লাহ। মাবুদ শের দরখাস্ত তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আমাদের একটা দাবি তুমি রাখো গো আল্লাহ, তোমার কুদরতি পায়ে দল্লাম, হে মাহফিলের সকলের একটা দাবি তুমি রাখো, যেই নবী উম্মতি উম্মতি বলে 63 বছর কানছে গো, এখনো রোজা পাগে শুইয়া কানলে গো, এই নবীর স্বপ্নে না দেখাইয়া আমাদের কারো গায়ে সাদা কাফন লাগাইও না। ইয়াল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলকে তোমার নবীর স্বপ্নের দিদার নসিব করে দাও গো আল্লাহ। ইয়াল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাইখো গো আল্লাহ। কাজ করে চালক ভাইদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া রাখো। ইয়াল্লাহ মালিক ভাইদের ব্যবসায়ী তুমি বরকত দিয়ে দাও, বিপদ আপদ দিও না, রহমত বরকতের ভাগী করে দাও গো আল্লাহ। ইয়াল্লাহ দূর দূরান্ত থেকে যারা এই মাহফিলে কষ্ট করে আসছে, বহু দূর থেকে দেখেছি টেম্পু করে গাড়ি করে লোকেরা আসতেছে। আল্লাহ গো, যেইভাবে রিক্সের উপর এই মাহফিলে আসছে গো, তাদের সকলকে কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়াল্লাহ, যারা যেখান থেকে আসছে আবার তাদেরকে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ সালামের উসিলাই, অলিগণের রুহানি ফয়েজের উসিলাই, সবগুলি তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।